నమో ఓం విష్ణుపదాయ కృష్ణపృష్టాయ భూతలే శ్రీమతే భక్తి వేదాంత స్వామీనితి నామినే నమస్తే సరస్వతి దేవే గౌరవాణి ప్రచారిణే నిర్విశేష శూన్యవాది పాశ్చాత్య శ్రీల ప్రభుపాద కీ జయ. కొన్ని శ్లోక్ నే ఆజ్కే హ్యాం లేతే శ్లోక్ కడా నే ঠিক আছে, আজকে যেহেতু রাধাকুণ্ডের আবির্ভাব তিথি, তাহলে আমরা আজকে রাধাকুণ্ডের মহিমা নিয়ে শুরু করব। তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো, বৈকুণ্ঠাত জনিত বরা মধুপুরী তত্রাত রাসোৎসবাত বৃন্দারণ্যম উদারপানি রমনাথ তত্রাপি গোবর্ধনঃ রাধাকুণ্ডম ইহাপি গোকুলপতে প্রেমামৃত প্লাবনাত কুর্যাদ আস্য বিরাজত গিরিতটে সেবাম বিবেকী না কাহ। বৈকুণ্ঠা জনিত বরা মধুপুরী তত্রাত রাসোৎসবাত বৃন্দারণ্যম উদার পানি রমনাত তত্রাপি গোবর্ধনঃ রাধাকুণ্ডম ইহাপি গোকুলপতে রাধাকুণ্ডম ইহাপি গোকুলপতে প্রেমামৃত প্লাবনা কুর্যাদ অস্য বিরাজত গিরিতটে দেবাং বিবেকী না কহা। অর্থাৎ বৈকুণ্ঠা জনিত মধুপুরী, বৈকুণ্ঠা জনিত বরা মধুপুরী। বৈকুণ্ঠ থেকে শ্রেষ্ঠ হচ্ছে মথুরা বা মধুপুরী, বৈকুণ্ঠ থেকে শ্রেয় মধুপুরী মথুরাপুরী। কেন? সেখানে তারপরে তত্রাত রাসোৎসবাত বৃন্দারণ্যম, এবং যেহেতু শ্রীকৃষ্ণ তার রাসলীলা বিলাস করেছিলেন, তাই মথুরার মধ্যে আবার বৃন্দাবন হচ্ছে শ্রেষ্ঠ। আর সে বৃন্দাবন থেকেও শ্রেষ্ঠ কি? গিরি গোবর্ধন। কেন? উদারপানি রমনাথ, শ্রীকৃষ্ণ সেই গোবর্ধনকে তার হাতের ওপরে ধারণ করে। আর তার থেকেও শ্রেষ্ঠ কি? রাধাকুণ্ডম। কেন? কেননা সেই রাধাকুণ্ড হচ্ছে গোকুলপতি শ্রীকৃষ্ণ প্রেম প্রেমামৃত প্লাবনাত, সেই কৃষ্ণের প্রেমরূপ যে অমৃত, সেই প্রেমরূপ অমৃতের দ্বারা প্লাবিত হচ্ছে সেই রাধাকুণ্ড। কুর্যাদ আশ্ব বিরাজত গিরিতটে, এই রাধাকুণ্ড শ্রী শ্রী রাধা মাধব কি জয়, সখীবৃন্দ কি জয়, শ্রীমন মহাপ্রভু কি জয়, পঞ্চতত্ত্ব কি জয়, গৌর প্রেমানন্দে হরি। কুর্যাদ আশ্ব বিরাজতে গিরিতটে সেবাং বিবেকী নক, যে কে কোন বিবেকী ব্যক্তি আছে যে সে সেই রাধাকুণ্ডের সেবা করবে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? বৈকুণ্ঠেরও উপরে হচ্ছে মথুরা। কেন? কেন সেই মথুরায় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, এবং সেই মথুরা মণ্ডলেই সমস্ত তীর্থস্থান বৃন্দাবন সেই বৃন্দাবন, বৃন্দাবনের বৈশিষ্ট্য কি? সেখানে শ্রীকৃষ্ণ রাসলীলা বিলাস করেছে। আর সেই বৃন্দাবনের মধ্যে আবার শ্রেষ্ঠ কি? কোন স্থান? গিরি রাজ গোবর্ধন। সেই গিরিরাজ গোবর্ধনকে শ্রীকৃষ্ণ তার হাত দিয়ে ধারণ করেছে। আর সেই গোবর্ধন থেকেও শ্রেষ্ঠ হচ্ছে রাধাকুণ্ড। সেই রাধাকুণ্ডের সেই রাধাকুণ্ডের জল রাধা কুণ্ড, কুণ্ড মানে সরোবর। সেখানকার জলটা জল নয়, সেটা কৃষ্ণ প্রেম অমৃত, কৃষ্ণ প্রেমামৃত, কৃষ্ণ প্রেম রূপ অমৃত হচ্ছে সেই জল। তো আজকে সেই রাধাকুণ্ডের আবির্ভাব তিথি। আর আজকে তিথিটা একটা বৈশিষ্ট্য এই, আজকে বহুলাষ্টমী। বহুলাষ্টমী, বহুলা অষ্টমী, অষ্টমী তিথি। অষ্টমী মানে এই যে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, চন্দ্রের দুটো গতি, একটা কৃষ্ণপক্ষে চাঁদ ছোট হতে থাকে আর শুক্লপক্ষে চাঁদ বড় হতে থাকে। অমাবস্যা থেকে চাঁদ এক এক পক্ষে বড় হয়ে পূর্ণিমা, 14 পক্ষ অতিক্রম করে পূর্ণিমা, তারপরে আবার কমতে কমতে অমাবস্যা। তো এই যে 15টা দিন এক একটা পক্ষ, তার মধ্যে অষ্টমী দিনটাকে বলা হচ্ছে অষ্টম পক্ষটাকে বলা হচ্ছে অষ্টমী। যেমন একাদশী, এটা গণনা কিরকম হচ্ছে? প্রথমা বা প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, এইভাবে গণনা। তো এই যে অষ্টমী তিথি দামোদর মাসে শুক্লপক্ষে, এটি হচ্ছে বহুলাষ্টমী। বহুলাষ্টমী কেন? তোমরা কে কে জানো বহুলাষ্টমী কেন? কে কে জানতে চাও বহুলাষ্টমী কেন? ওকে, বৃন্দাবনে একটা গাভী, তার নাম বহুলা। সে বহুলা ঘাস খাচ্ছিল একদিন বৃন্দাবনের বনে, এমন সময় একটা বাঘ এসে বলল, আমি তোমাকে খাব। বহুলা বলল, ঠিক আছে, তো আমি আপনার খাবার হওয়ার আগে আমি আমার বাছুরটাকে শেষবারের মতো দুধ খাইয়ে আসি, আর আমার মালিককে আমি বলে আসি যে আপনি আমাকে আজকে আপনি আমাকে আপনার আহার রূপে গ্রহণ করতে চান। বাঘ রাজি হল, বলল, ঠিক আছে, যাও। তো গিয়ে বাছুরটাকে খাওয়ালো, তারপরে প্রভুর কাছে গিয়ে বলল, কি হয়েছে? এক বাঘ ওকে খেতে চায়। তো সেই ব্রাহ্মণ বলছে, তুমি আমার মা, গো মাতা, গাভীয় মা, তো আমি বেঁচে থাকতে তোমাকে কে খাবে? বরং আমি গিয়ে, কি হয়েছে? হরে কৃষ্ণ, ঠিক আছে। এখন এখন বলল যে, ঠিক আছে, আমি না, সেই ব্রাহ্মণ বলল যে, আমি সেই বাঘের ভক্ষ হব, বাঘ আমাকে খাবে। কি করে আমি আমার মাকে খেতে দিতে পারি, মাকে ভক্ষরূপে দিতে পারি? সে বাছুরটা বলল যে, তুমিও আমার মা, সুতরাং আমিও তোমাকে কিভাবে সে বাঘের ভক্ষ দিতে পারি? এমনি ওদের মধ্যে তর্ক বিতর্ক হল। তখন তারা ঠিক করলো, ঠিক আছে, আমরা তিনজনেই যাই বাঘের কাছে, দেখি বাঘ মহাশয় কাকে পছন্দ করেন। তোরা তিনজনেই গেছে, এমন সময় কৃষ্ণ সেখানে এসে উপস্থিত হয়ে বাঘকে বলল, খবরদার, এই গাভীকে তুমি আহার করতে পারবে। তো এইভাবে বহুলার যে উদারতা, আর সেই বাছুরের এবং ব্রাহ্মণের যে উদারতা সেটা স্মারক হিসেবে এই বহুলাষ্টমী তিথি বিখ্যাত হয়ে রইল। এই দিনটিতে এই লীলাটি হয়েছিল। আর সে যেই বনটিতে এই লীলাটি হয়েছিল তার নাম কি হল? বহুলা বন। বৃন্দাবনে বারোটা বনের মধ্যে একটা হচ্ছে এই বহুলা বন। এই বহুলা বনও এই বহুলার নাম অনুসারে তার নামকরণ হল। এখন এই সূত্রে এই বহুলাষ্টমী একটা বৈশিষ্ট্য, এবং এই বহুলাষ্টমীতে রাধাকুণ্ডের আবির্ভাব হয়। তার আগেও একটা কথা আমি বলে দিচ্ছি যে এই যে বৃন্দাবন, এই বৃন্দাবনে পৃথিবীর কোন স্থান নয়, এই বৃন্দাবনে জড় জগতের স্থান নয়, এই বৃন্দাবন চিন্ময় জগতের, চিন্ময় জগৎ থেকে অভিন্ন। তারও একটা সুন্দর বর্ণনা আমরা পাই গর্গসংহিতাতে। গর্গসংহিতাতে বর্ণনা হয়েছে যে পৃথিবী যখন অসুরদের দ্বারা ভারাক্রান্ত হল, তখন পৃথিবী একটা গাভীর রূপ নিয়ে কাঁদতে কাঁদতে ব্রহ্মার কাছে গেল, গিয়ে ব্রহ্মাকে জানালো যে আমার তো এই অসহনীয় অবস্থা, এই অসুরদের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, আপনি এর একটা কোনো মীমাংসা করুন। ব্রহ্মা বলল এটা সম্ভব আমার পক্ষেও নয়, এই সমস্যার সমাধান আমার পক্ষেও সম্ভব নয়, চলো আমরা কৃষ্ণের কাছে যাই। তখন সমস্ত দেবতারা ব্রহ্মার অনুগামী হলেন, এমনকি বিষ্ণু গেলেন ব্রহ্মার সঙ্গে। তারা ক্ষীর সমুদ্র অতিক্রম করে এই জড়জগতে, কারণ সমুদ্র অতিক্রম করে তারা চিৎ জগতে পৌঁছল একটা নৌকো করে। এই চিৎ জগতের দ্বারে দেখলো যে দুজন গোপী দ্বার রক্ষা করছে বৈকুণ্ঠে বৃন্দাবনে। তো সেই গোপী এসে বলল যে আপনারা কে? ব্রহ্মা বলল আমরা এই ব্রহ্মাণ্ড থেকে আসছি। তো বল ঠিক আছে আমি গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করছি। তো সেই গোপীরা এসে বলল কৃষ্ণ জিজ্ঞাসা করেছে কোন ব্রহ্মাণ্ড থেকে আপনারা আসছে। তো ব্রহ্মা বলছে কোন ব্রহ্মাণ্ড, কটা ব্রহ্মাণ্ড তো আমরা জানি না। তো বল তখন বিষ্ণু বলল যে যেই ব্রহ্মাণ্ডে আপনি কৃষ্ণী গর্ভরূপে এসেছিলেন এবং যেই ব্রহ্মাণ্ড আপনার পায়ের নখের আঘাতে ব্রহ্মাণ্ড বিদীর্ণ হয়েছিল, যে ব্রহ্মাণ্ডের আবরণ বিদীর্ণ হয়েছে, আমরা সেই ব্রহ্মাণ্ড থেকে আসছি। কৃষ্ণ তখন ওরা এসে বলল ঠিক আছে, গোপীরা নিয়ে গেল। তো ব্রহ্মা সমস্ত জানালো কি অবস্থা এই ব্রহ্মাণ্ডের, অসুরদের অত্যাচারে পৃথিবী ভারাক্রান্ত হয়ে আছে। তখন কৃষ্ণ বলল ঠিক আছে, এই পৃথিবীর পরিস্থিতি সংশোধন করার জন্য আমি আসছি, আমি আসবো। এই কথা শুনে রাধারানী মূর্ছিত হয়ে পড়ল, কৃষ্ণ চলে যাবে, এই দুশ্চিন্তায় রাধারানী মূর্ছিত হল। তখন রাধারানীর সঙ্গে যখন ফিরে এলো, কৃষ্ণ আশ্বাস দিলেন যে না না, তোমাকে আমি সঙ্গে নিয়ে যাব। রাধারানী বলল না না, আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না। তখন কৃষ্ণ বলল ঠিক আছে, আমি এই বৃন্দাবনকে ওখানে পাঠিয়ে দেব। এবং সেই সূত্রে সমস্ত বৃন্দাবন এলো, এবং বিভিন্ন লীলার মাধ্যমে বৃন্দাবনের যে বিভিন্ন স্থান সেগুলি প্রকাশিত হল। যেমন গিরিরাজ গোবর্ধন এলো, গোবর্ধন পর্বত প্রকাশিত হল, তোমার রাধাকুণ্ড এলো, রাধাকুণ্ডের আবির্ভাব কিভাবে হচ্ছে, রাধাকুণ্ড কিভাবে এলো তার বর্ণনা, বা আজকে সেই রাধাকুণ্ডের জন্মদিন, জন্ম আবির্ভাব তিথি। অরিষ্টাসুর এসেছিল, অরিষ্টাসুর কংসের অনুচর, কি রূপ নিয়ে এসেছিল অরিষ্টাসুর, একটা বৃষ রূপে এসেছিল, বৃষভাসুর, বৃষ ষাঁড়। তো কৃষ্ণ অরিষ্টাসুরকে সংহার করল, অরিষ্টাসুরকে যখন সংহার করল, করে কৃষ্ণ রাধারানীর কাছে গেছে। রাধা বলছে, না না তুমি আমাকে ছুঁয়ো না। কেন, কি হয়েছে? তুমি অপবিত্র হয়ে গেছো, কলুষিত হয়েছে। কেন? গোহত্যা পাপ, তুমি গোহত্যা করেছো। আরে এটা অসুর, এটা বৃষরূপে এসেছে, তাকে আমি মেরেছি, তারপরে তুমি বলছো যে এখন গোহত্যা হয়েছে। তাই বলছে, হ্যাঁ তো গরু বৃষরূপ নিয়ে এসেছে, বৃষ হচ্ছে ধর্মের প্রতীক। হ্যাঁ, সুতরাং যেহেতু তুমি অসুর হলেও যেহেতু তুমি ওকে হত্যা করেছ, তাহলে তোমাকে, তুমি অপবিত্র হয়ে গেছো। তখন কৃষ্ণ বলল, তাহলে কি করবো আমি, পবিত্র হওয়ার উপায়টা কি? তুমি এক্ষুনি যাও, গিয়ে সমস্ত তীর্থে গিয়ে স্নান করে এসো, তাহলে পবিত্র হবে। বাবা, আর সমস্ত তীর্থে গিয়ে স্নান করতে হবে? ঠিক আছে। কৃষ্ণ কি করল, মাটিতে পদাঘাত করল, ব্যাস সঙ্গে সঙ্গে সেই জায়গাটা দেবে গেল, বিশাল একটা। এবং সেখানে সমস্ত তীর্থ সেখানে এসে উপস্থিত হল। এইভাবে শ্যাম কুণ্ডের আবির্ভাব হল, কৃষ্ণের কুণ্ড, শ্যামের কুণ্ড। তখন কৃষ্ণ বলল যে এখন তোমরাও তো অপবিত্র হয়ে গেছ, তোমরা অসুরের পক্ষ অবলম্বন করেছ, এখন তোমাদের পবিত্র হতে হবে। তখন সখীরা বলল, ঠিক আছে, তুমি তোমার কুণ্ড করেছ, আমরা আমাদের কুণ্ড করব। তখন ওরা হাদের বলয় খুলে, বালা খুলে, তারা ওই বালা দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে তারা একটা কুণ্ড তৈরি করল। এখন সেই কুণ্ডে জল নেই, শুধু খালি কুণ্ড হয়ে আছে। তো দেখে তারা ঠিক করল, সব মানসিক গঙ্গা থেকে তারা সারিবদ্ধভাবে এক একটা কলসিতে করে জল ভরে একজনের হাতে আরেকজন করতে করতে ওই জল এনে ওখানে ঢালা হল। এবং তাদের এই কার্যকলাপ দেখে কৃষ্ণেরও কৃপা হল, এবং কৃষ্ণের কৃপায় সমস্ত তীর্থ সেই রাধাকুণ্ডেও এসে সমবেত। এইভাবে রাধাকুণ্ডের আবির্ভাব হল। এই রাধাকুণ্ডে যারা স্নান করে, প্রভুপাদ বলেছেন রাধাকুণ্ডে স্নান করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। কেন, রাধাকুণ্ডই হচ্ছে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমামৃত। সেই রাধাকুণ্ডে যারা স্নান করে, বিশেষ করে এই বহুলাষ্টমীর দিন রাধাকুণ্ডের আবির্ভাব হয়েছিল রাত্রিবেলা, মধ্যরাত্রে 12টার সময়। তাই লক্ষ লক্ষ লোক যায় রাধাকুণ্ডে স্নান করতে। এইভাবে রাধাকুণ্ডের আবির্ভাব হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে তার লীলার মাধ্যমে বৃন্দাবনকে প্রকাশিত করেছিলেন, এবং বৃন্দাবনের সমস্ত তীর্থস্থান, বৃন্দাবনের বিশেষ কৃষ্ণ লীলাস্থলীগুলি এইভাবে প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে বৃন্দাবনের সমস্ত তীর্থের মধ্যে প্রথম কথা, এই বৃন্দাবন হচ্ছে এই জড়জগতের ঊর্ধ্বে যে চিৎজগৎ, সেই চিৎজগতের সর্বশ্রেষ্ঠ স্থান। আর সেই বৃন্দাবনের মধ্যে রাধাকুণ্ড হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর এই যে রাধাকুণ্ডের জল, এই রাধাকুণ্ডের জল কোন সাধারণ জল নয়, এটি রাধারানীর কৃষ্ণ প্রেম। তাই প্রভুপাদ ভক্তদের, যখন বিদেশি ভক্তরা প্রথম দিকে গিয়ে রাধাকুণ্ডে যখন সাঁতার কেটে খেলাখেলি করছিল, তখন প্রভুপাদ না করেছিল, এই রাধাকুণ্ডে আমাদের শ্রদ্ধা সহকারে যেতে হবে। সমস্ত ভক্তির পথটাই শ্রদ্ধার পথ, শ্রদ্ধা নিয়ে আমাদের সব কিছু করতে হবে, শ্রদ্ধা নিয়ে কৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করতে হবে, এই শ্রদ্ধা নিয়ে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, এই শ্রদ্ধা নিয়ে আমাদের মন্দিরে এসে শ্রীকৃষ্ণকে দর্শন করতে হবে। এই শ্রদ্ধাটাই হচ্ছে সব এই ভক্তির ভিত্তি, আদৌ শ্রদ্ধা, এই শ্রদ্ধার ভিত্তিতেই সব কিছু। তা না হলে এগুলি কতগুলি আনুষাঙ্গিক ক্রিয়া হয়ে দাঁড়ায়। শ্রদ্ধা যদি না থাকে তাহলে ভক্তির উদয় হবে না। সুতরাং শ্রদ্ধা সহকারে এই পথে অগ্রসর হতে হবে। প্রথমেই হচ্ছে শরণাগতি, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা। এই শরণাগতির মাধ্যমেই আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরি, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবদের কৃপা করার জন্য অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম দান করার জন্য তিনি সপার্ষদ, তার পার্ষদদের নিয়ে তার ধাম সহ, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। এই অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, ব্রহ্মারও দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম দান করার জন্য শিখায় শরণাগতি, কিভাবে ভগবানের শরণাগত হতে হয় তার শিক্ষা দিচ্ছেন। ভগবদ গীতা চরমে আমরা কি পাচ্ছি, মাম একম শরণং ব্রজ, সর্বধর্মান পরিত্যাজ্য। কৃষ্ণ কি বলছেন, মাম একম শরণং ব্রজ, আমার শরণ নাও। এই শরণাগতি হচ্ছে ভক্তির প্রাণস্বরূপ। শিখায় শরণাগতি ভকতের প্রাণ। এই শরণাগতির আমরা জয় শ্রী শ্রী রাধা মাধব শ্রীমন মহাপ্রভু কি যায়, সখী বৃন্দ কি যায়, এই শরণাগতির মাধ্যমেই আমরা ভক্তি পথে অগ্রসর হতে পারব। আমাদের শাস্ত্রে এইভাবে বর্ণনা করা হয়েছে বিভিন্ন দর্শনের মাধ্যমে, যে যোগ সিদ্ধির পরে আসছে শরণাগতি। যোগের, অষ্টাঙ্গ যোগের সিদ্ধি কি হচ্ছে, সমাধি, জাম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণ সমাধি। এই যে সমাধি, এই সমাধিতে ভগবানকে দর্শন হয় পরমাত্মা রূপে হৃদয়ে। আর এই যে সমাধির মাধ্যমে যে ভগবানকে দর্শন, তারপরে আসছে শরণাগতি। ভগবানকে দর্শন করার ফলে ভগবানের শরণ নেওয়া হচ্ছে। তার মানে যোগ সিদ্ধির পরে যে শরণাগতি, সেই শরণাগতি শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সরাসরিভাবে দিয়ে দিয়েছে। যোগীরা হাজার হাজার বছর তপস্যার পরে যে সমাধি লাভ করে, তার ফলে তারা যেটা পায় মহাপ্রভু সেটা আমাদের দিয়ে দিয়েছে। সেই জন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য, মহাবদান্য। এমন ভাবে কেউ কখনো ভগবান কোনো অবতারে কৃপা করেন। নমো মহাবাদান্নায়, কেন তিনি মহাবাদান্ন? কৃষ্ণ প্রেম প্রদায়তে, এই যে কৃষ্ণ প্রেম সেটা তিনি দান করছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শরণাগতি যেটা ভক্তির শুরু সেটা যোগের সিদ্ধির পরে আসছে। তাই জন্য প্রভুপাদ বলেছেন যে যারা ভগবত ভক্তি লাভ করেছে বুঝতে হবে যে তারা যোগ সিদ্ধি লাভ করে গেছে, তারা সব সিদ্ধ যোগী। কেন? যোগ সিদ্ধির পরে আসছে এই শরণাগতি। তাহলে যারা এই শরণাগতি লাভ করেছে তারা সব যোগ সিদ্ধি লাভ করে গেছে। তো সেই সূত্রে বলা যেতে পারে, আরে আমরা যে সব যোগ সিদ্ধ যোগী হই, তাহলে আমাদের যোগ সিদ্ধির সেই প্রভাবগুলি কোথায়? যোগ সিদ্ধির যে প্রকাশ আছে, অনিমা লঘিমা মহিমা ইত্যাদি, কামবশয়িতা ইত্যাদি, এই সূত্র আরেকটা কথা বলা হচ্ছে। যেমন খুব ধনী ব্যক্তির সন্তান, সে জন্মসূত্রে ধনী, তাই না? কোটিপতি সন্তান জন্মসূত্রে কোটিপতি, তাই না? কিন্তু জন্মের পরেই কি বাবা তাকে কোটি টাকা দিয়ে দেয়? বরং অনেক পয়সা দেয় না ছোটবেলায়, যাতে খারাপ না হয়ে যায়। তারপরে যখন উপযুক্ত হয়, বড় হয়, তখন ঠিক আছে বাবা সম্পত্তিটাকে হস্তান্তরিত করে। ঠিক তেমনি কৃষ্ণ ভক্তরা, যদিও তারা সব কৃষ্ণের কৃপায় সবকিছু লাভ করে গেছে, কৃষ্ণের ভক্ত হওয়ার ফলে ভক্ত কৃষ্ণের সম্পত্তির অধিকারী, কিন্তু কৃষ্ণ উপযুক্ত না হওয়া পর্যন্ত সেই সম্পদটাকে দেন না। যখন ভক্ত যখন উপযুক্ত হয় তখন হ্যাঁ তাদের মধ্যে এই সমস্ত যোগ সিদ্ধির প্রভাব দেখা যায়। শ্যামানন্দ প্রভুর এক শিষ্য ছিলেন রসিকানন্দ প্রভু। রসিকানন্দ প্রভু একদিন সকালে একটা পুকুরের পাড়ে বসে, একটা পাথরের ওপরে বসে তিনি দাঁত মাজছিলেন। এমন সময় একজন এসে বলল যে জানেন, এক যোগী এসেছে, সে বাঘের পিঠে চড়ে এসেছে। রসিকানন্দ প্রভু বলল, ও তাই নাকি, আচ্ছা আমি যাই গিয়ে দেখে আসি। বলে সেই পাথরটা শুদ্ধ উড়ে গিয়ে সেখানে ওই যোগে এসেছে বাঘের পিছে চড়ে, আর উনি গেলেন পাথরে চড়ে, পাথরটা তার প্রভাবে উড়ে গেল, সেই পাথরে বসে তিনি সেই যোগী পরবর্তীকালে রসিকানন্দ প্রভুর শিষ্য হয়েছে। এইগুলি হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। যেমন প্রভুপাদ যে কাজটি করলেন, কোন যোগী এই কাজ করতে পেরেছে? কোন যোগী এরকম করতে পেরেছে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার? যোগীরা নিজেরাই সিদ্ধি লাভ করতে পারে না, ভক্ত হতে পারে না। আর শ্রীল প্রভুপাদ সারা পৃথিবীকে ভক্ত বানালেন। জানো তো যোগী আর ভক্তের মধ্যে পার্থক্য কোথায়? যোগী আর ভক্তের মধ্যে পার্থক্য কোথায়? যোগী একসময় নারদ মুনি এসেছে পৃথিবীতে, একজন যোগী, সে তপস্যা করছে, এমন তপস্যা করছে যে তার শরীরের উপরে উয়ের ডিবি হয়ে গেছে, যেমন বাল্মীকি মুনির হয়েছিল উয়ের ডিবি। এতদিন ধরে তপস্যা করছে যে উই, যেমন হিরণ্যকশিপুর হয়েছিল, উয়ের ডিবি হয়ে গেছে সরাসরি, এত কঠোর তপস্যা করছে। তো নারদ মুনিকে দেখে সে যোগী জিজ্ঞাসা করলো, নারদ মুনি আপনি তো বৈকুণ্ঠে যান, তো ভগবানকে জিজ্ঞাসা করবেন আমি কবে তিনি আমাকে উদ্ধার করবেন, কবে তিনি আমাকে তার কাছে নিয়ে যেতে দেবেন। নারদ মুনি বলেন, ঠিক আছে আমি যাব, জিজ্ঞাসা করব যখন বৈকুণ্ঠে যাব। তো নারদ মুনি গেছেন, দেখে একজন চামার মুচি জুতো সেলাই করছে আর ভগবানের নাম করছে। নারদমুনিকে দেখে তো আনন্দে উৎফুল্ল হয়ে, ও নারদমুনি পায়ে পড়ে একেবারে, আপনার কি, আমার কি সৌভাগ্য আপনার দর্শন আমি পেলাম। নারদমুনি, আপনি ভগবানকে জিজ্ঞাসা করবেন? যে কবে তিনি আমাকে স্মরণ করবেন। ঠিক আছে, নারদমুনি ফিরে এসছেন বৈকুণ্ঠ থেকে। যোগী জিজ্ঞাসা করছে, নারদমুনি আপনি জিজ্ঞাসা করেছেন ভগবানকে? হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম। ভগবান কি বললেন? কি বললেন? যে আপনাকে আরেকটা জন্ম অপেক্ষা করতে হয়, আরেকটা জন্ম অপেক্ষা করতে হয়। অর্থটা কি? এই যোগের মাধ্যমে ভগবানকে পাওয়া যাবে না, ভক্তির মাধ্যমে ভগবানকে পেতে হয়। অতএব এই যোগের মাধ্যমে যতই তপস্যা করো না কেন, ভক্ত যতক্ষণ ভক্ত না হবে ততক্ষণ ভগবানের কাছে যেতে পারবে না। তো যাই হোক, সেই যোগী তো আর রেগে মেগে একেবারে অস্থির, আরো একটা জন্ম আমি এত তপস্যা করেছি, দেখুন আমার চারদিকে এরকম হুয়ের ডিবি হয়ে গেছে, কি করব বলুন। ভগবানকে জিজ্ঞাসা করেছেন, ভগবান তো এই কথাই বললেন। ভগবান জিজ্ঞাসা করেছে, আপনি বৈকুণ্ঠে সত্যি সত্যি গিয়েছিলেন? বলেন তো ভগবান কি করছিল ওখানে। ভগবান একটা ছুঁয়ের মধ্যে দিয়ে, ছুঁচের মধ্যে দিয়ে একটা হাতি গলাচ্ছিলেন। কি ছুঁচের যে ছাদা আছে সেই ছাদার মধ্যে দিয়ে হাতি গলাচ্ছে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আপনি বৈকুণ্ঠে তো জাননি। নারদমুনি চলে গেছে, সেই মুচির কাছে এসেছে। মুচি তো নারদমুনিকে দেখে আনন্দে আত্মহারা। আপনি নারদমুনি, আপনাকে আপনি জিজ্ঞাসা করেছেন ভগবানকে কবে আসবে, কবে উনি আমাকে কৃপা করবেন? হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছিলাম। কি বললেন, কি বললেন? যে এই তেঁতুল গাছটাতে যত পাতা আছে ততবার তোমাকে জন্মগ্রহণ করতে হবে, তারপরে তোমার উদ্ধার হবে। তেঁতুল গাছের পাতা দেখেছ তো? হ্যাঁ, একটা পাতাতেই কয়েকশোটা পাতা থাকে, আর সেই বিরাট গাছ তার মধ্যে কত পাতা। তো মুচি তো আনন্দে আত্মহারা হয়ে নাচতে লাগে। ও ভগবান তো অন্তত কৃপা করবেন আমাকে, একদিন না একদিন তিনি আমাকে ইয়ে করবেন, কৃপা করবেন। তো নারদমুনি বললো, তুমি বিশ্বাস করলে ভগবান এটা বলেছিল? হ্যাঁ কেন করবো না, আপনি বলছেন নিশ্চয়ই ভগবান, ভগবানের এটাই বিচার করেছে। তুমি জানো ভগবান ওখানে কি করছে? বলুন বলুন ভগবান কি করছিল। ভগবান ছুঁচের ছাদা দিয়ে হাতি গলাচ্ছিলেন। মুচি তো আরো নাচতে লাগলো, ভগবানের কি অসীম কৃপা, হ্যাঁ তিনি ছুঁচের মধ্যে দিয়ে হাতি গলায়। নারদমুনি জিজ্ঞাসা করলেন, তুমি বিশ্বাস করলেন, তুমি বিশ্বাস করলে একটা ছুঁচের মধ্যে দিয়ে কিভাবে হাতি গলাতে পারে? তো মুচি তখন একটা তেঁতুলের বীজ তুলে নিয়ে দেখিয়ে বলল, যে এই বীজটার মধ্যে যদি ভগবান এত বড় গাছটা ঢোকাতে পারেন, তখন ভগবানের পক্ষে একটা ছুঁয়ের চোখে দিয়ে হাতি গলানো কি একটা অসম্ভব ব্যাপার। সঙ্গে সঙ্গে সেই তেঁতুল গাছের সমস্ত পাতা ঝরে পড়ল। বৈকুণ্ঠ থেকে রথ এলো সেই ভক্তকে নিয়ে যাওয়ার জন্য। এটাই হচ্ছে যোগীদের সঙ্গে ভক্তদের পার্থক্য, বা অভক্তদের সঙ্গে ভক্তদের। ভক্তরাই কেবল ভগবানকে জানতে পারে, ভগবানকে বুঝতে পারে এবং ভগবানের কাছে ফিরে যেতে পারে। ভক্তা মাম অভিজানাতি, ভক্তরাই কেবল ভক্তির দ্বারা আমাকে জানতে পারে। আর এবং সেই যে ভক্ত, সে যদি সপচও হয়, মদ ভক্ত সপচ প্রিয়, চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। সপচ মানে চণ্ডাল, চণ্ডালে যদি ভক্ত হয় সে দ্বিজ ব্রাহ্মণের থেকে সে উত্তম। এইটি হচ্ছে ভগবত ভক্তির বৈশিষ্ট্য, ভগবত ভক্তির বৈশিষ্ট্য, চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। এবং সেই ভক্তিতে সকলের অধিকার রয়েছে, স্ত্রী বৈশ্য তথা শূদ্র স্তেপি জানতি পরাঙ্গতি। সুতরাং এখানে বৈষ্ণবের নাহি জাতি কুলাদি বিচার, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যারা কৃষ্ণ ভক্ত তারাই প্রকৃত ভাগ্যবান। এবং সেই ভক্ত হওয়ার অধিকার সকলের রয়েছে, এখানে কারোর কোনো বাধা নেই। আর সেই ভক্তির পথটা ভগবান কত প্রশস্ত করে দিয়েছেন এই কলিযুগে। নিত্যানন্দ প্রভু অধম জনের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া, যারে দেখে তারে কহে দন্তে তৃণ করি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। এইভাবে নিত্যানন্দ প্রভু কৃপা করছে, প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌর দেশে, ডুবিল ভকতগণ দীনহীন ভাসে। এইভাবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কৃপা করেছেন। সুতরাং আমাদের আর চিন্তা কি, এই যে একটা অপূর্ব সম্পদ আমরা অনায়াসে পেয়ে গেছি, ব্যাস এটাকে আশ্রয় করে আমাদের এই জীবনটা সার্থক করতে হবে। এই জীবন সার্থক করার কি সুন্দর একটা সুযোগ আমরা পেয়েছি। সুতরাং এই পথটাকে যথাযথভাবে অবলম্বন করে থাকতে হবে, সবসময় ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যেন এই পথ থেকে কখনো আমরা বিচ্যুত না হই। হরে কৃষ্ণ শ্রী শ্রী রাধাষ্টমী মহোৎসব কি জয়, শ্রী শ্রী রাধা কুণ্ড আবির্ভাব তিথি কি জয়, শ্রী শ্রী বহুলাষ্টমী মহোৎসব কি জয়, গৌর প্রেমানন্দে হরি। কারো কোনো প্রশ্ন আছে?
হরে কৃষ্ণ মহারাজ, আমাদের একটা প্রশ্ন, বহুলা গাভী এবং তার সন্তান এবং তার মালিক, তারা উভয় উভয়ের জন্য স্যাক্রিফাইস করছে এভাবে তারা, এবং অন্তিমে কৃষ্ণ তাদেরকে উদ্ধার করেছেন, তো এই পাঁচ টাইমের মাধ্যমে আমরা কিভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি?
ভেরি গুড, খুব সুন্দর প্রশ্ন। তো এই বহুলা যে গাভী, তার বৎস এবং তার মালিক দুজনেই কিভাবে বহুলার জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিল, এটাই হচ্ছে প্রকৃত মহাত্মার পরিচয়। যে মহা আত্মা, তার আত্মাটা এত প্রশস্ত, এত বিশাল, এত মহান, যে তাদের পক্ষে এরকম কার্যগুলি করা সম্ভব। তোমার মনে আছে ভীম যখন একচক্রাতে ছিল গ্রামে, তখন যে ব্রাহ্মণ বাড়িতে, ওই ব্রাহ্মণদের ইয়ে এসেছে বক্রাক্ষসকে, বক্রাক্ষসের ভক্ষ হওয়ার জন্য, ওরা রাত্রিবেলা দেখতে পেল যে সবাই পর কি কথাবার্তা বলছে, কি বলছে ওরা, বাবা বলছে আমি যাব, আমি যাব, আমার বয়স হয়ে গেছে আর তো আমার বেঁচে থেকে কি লাভ। মা বলছে আরে তুমি থাকতে, আমি থাকতে তোমাকে আমি কিভাবে যেতে দিতে। ছেলে বলছে আমরা আছি তো, আমার তোমরা, আমরা থাকতে তোমাদের আমরা কিভাবে যেতে দিতে পারি। এ ব্যাপার কি হচ্ছে, সকলেই বলছে আমি যাব, আমি যাব। জড়জগতের মনোভাবটা কি, আমি বাঁচবো, আমি ভাবছ তোমরা সব মরে যাও। আর ভগবত ভক্তির ভাবনাটা কি, আমি মরে যাই সবাই বেঁচে থাকে, সবাই বেঁচে যাক। বাসুঘোষ কি বললেন, সমস্ত জগৎ, বাসুদেব দত্ত, সমস্ত জগতের পাপ নিয়ে আমি নরকে চলে যাই, সমস্ত জগৎ আপনার কৃপায় উদ্ধার করবে। তো এখানে হচ্ছে মনোভাবের বৈশিষ্ট্য, জড় জাগতিক মনোভাব আর ভক্তের মনোভাবের পার্থক্য। ঠিক আছে, হরে কৃষ্ণ। ওইদিকে কার নেক্সট, কার কাছে? আচ্ছা, এদিকে মাতাজি হাত তুলেছিল প্রথমে, কার কে হাত তুলেছিল? ওকে,
হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। মহারাজ, আমরা ভক্তি জীবনের শুরুতে জেনেছি যে জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস।
ভক্তিজন প্রথমে কি জেনেছিল?
জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। তো সেই দাসত্ব ভাবে আমরা বা যে আচার আচরণ গুলির মাধ্যমে সেবা করার চেষ্টা করছি। তো যখন আমরা এই দামোদর লীলা বা রাসলীলা, ভগবানের যে বাৎসল্য রস বা মাধুর্য রসের যে লীলাগুলো আমরা শ্রবণ করি বা দেখছি, কীর্তন আদি করি, তখন আমাদের মনোভাব কেমন হওয়া উচিত বা তা থেকে আমরা?
তুমি তো প্রথমেই বললেন জীবের স্বরূপে কৃষ্ণের নিত্য দাস, তাহলে দাস হবে না মালিক হবে? কৃষ্ণ কি একজন সাধারণ মানুষ? হ্যাঁ, সেটা আমরা বুঝতে পারবো কিভাবে?
লীলা শ্রবণ করার মাধ্যমে,
ভগবানের লীলার মাধ্যমে। কেউ কোন কেউ হাতের মধ্যে একটা পাহাড় তুলতে পারে? একটা সাত বছরের ছেলে কখনো পারে সেটা করতে? কিন্তু কৃষ্ণ করেছিল। তাহলে কৃষ্ণ কে? ব্যাস, ওকে। ওদিকে প্রশ্ন কাটছিল, এখানে ওর হাত কাটছিল, এইদিকে ওকে দয়। তোমাকে আমি পরে দেখব।
ধন্যবাদ, ধন্যবাদ গুরু মহারাজ। এই নবদ্বীপ ধাম তো বলা হয় অভিন্ন বৃন্দাবন, কিন্তু এই অভিন্ন বৃন্দাবন এখানে তো গিরি গোবর্ধন, যমুনা এবং শ্যামকুণ্ড বা রাধাকুণ্ড নেই। তো যদিও আমরা আপনাদের সবকিছু ইয়ে করি, কিন্তু
অভিন্ন মানে প্রকৃতপক্ষে অভিন্ন, কিন্তু বৃন্দাবন বৃন্দাবন, নবদ্বীপ নবদ্বীপ। বুঝতে পেরেছ? বৃন্দাবন বৃন্দাবন আর নবদ্বীপ নবদ্বীপ। যেমন এখানে নটা দ্বীপ আছে, বৃন্দাবনে নটা দ্বীপ আছে? নেই। বৃন্দাবনে রাধাকুণ্ড আছে, গিরি গোবর্ধন আছে, এখানে আছে? নেই। তবে ভক্তরা এখানে সেটাও তৈরি করে, যেমন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোবর্ধন করেছেন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড করেছেন, সেটা ভক্ত এটা করতে পারে। কিন্তু বুঝতে হবে যে বৃন্দাবন বৃন্দাবন, নবদ্বীপ নবদ্বীপ, কৃষ্ণ কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু। বুঝতে পেরেছ? চৈতন্য মহাপ্রভু এখানে কৃষ্ণ লীলা করছেন না, এখানে তিনি নবদ্বীপ লীলা করছেন। আবার কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণলীলা, নব চৈতন্য লীলা করছেন না, কৃষ্ণ লীলা করছেন। ওকে, আচ্ছা, এখানে কার প্রশ্ন? হ্যাঁ,
প্রভু, আপনি বললেন এই সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। আচ্ছা, আমার সর্বধর্ম, কোন সর্বধর্ম আমাদের পরিত্যাগ করতে হবে?
ভেরি গুড, ভেরি গুড। ভগবত ভক্তি ছাড়া আর যা কিছু তার সব পরিত্যাগ করতে হবে। পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে, সেগুলি ধর্ম নয়, সেগুলি ছল ধর্ম, কপট ধর্ম। মানে এই জগৎটাকে ভোগ করার জন্য ওই সমস্ত আয়োজন, সেটা ধর্ম নয়, সেগুলো ত্যাগ করতে হবে। হ্যাঁ, আর এমনি সরলভাবে বলা যেতে পারে দুটো রকমের ধর্ম আছে, একটা হচ্ছে নিত্য ধর্ম আর একটা হচ্ছে নৈমিত্তিক ধর্ম, দেহের ধর্ম। দেহের ধর্ম মানে দেহটা ব্রাহ্মণ, দেহটা ক্ষত্রিয়, দেহটা পুরুষ, দেহটা স্ত্রী, দেহটা যুবক ইত্যাদি। হ্যাঁ, এই যে দেহগত যে ধর্ম, সেইগুলো ত্যাগ করে আত্মার যে ধর্ম ভগবত ভক্তি, সেটা হচ্ছে নিত্য ধর্ম, নৈমিত্তিক ধর্ম। নিমিত্ত, দেহটাকে নিমিত্ত করে যে ধর্ম, সেগুলি ত্যাগ করে আত্মা, নিত্য আত্মার যে নিত্য ধর্ম, সেই ধর্মটাকে গ্রহণ করতে। বুঝে গেল? সেই কথাতেই কৃষ্ণ বলছেন মাম একম সর্বধর্মান পরিত্যাজ্য, মাম একম শরণং ব্রজ। আমার শরণ নেওয়াটাই হচ্ছে ধর্ম, কৃষ্ণের শরণ নেওয়াটাই হচ্ছে ধর্ম। এছাড়া যা কিছু ধর্ম নামে চলছে সেগুলো সব বাদ দিয়ে দাও, ঠিক আছে? সেগুলি পরিত্যাগ করো। শ্রীমদ ভাগবতের প্রথমে সে কথাটা বিশ্লেষণ হচ্ছে। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র। কৈতব মানে কি? কৈতব মানে জানো শব্দটা? কৈতব শব্দটার অর্থ, কৈতব মানে কপট, ছল, ছল। কৈতব ধর্ম প্রজ্জিত কৈতব অত্র, যে কই এই যে ছল ধর্ম, মানে যেগুলিকে বলছে ধর্ম কিন্তু ধর্ম নয়, সেগুলিকে বর্জন করে ধর্ম প্রজ্জিত, প্রজ্জিত মানে একেবারে পুরোপুরি ভাবে বিদায় দিয়ে, ধর্ম প্রজ্জিত কৈতবত্র নির্মত সারানাম সতাম, তখনই হৃদয়টা নির্মল হয় এবং সমস্ত ঈর্ষা আদি কাম ক্রোধ লোভ ইত্যাদি মল থেকে মুক্ত হয়ে হৃদয়টা নির্মৎসর হয়, তখনই কেবল বেদং বাস্তব মাত্র বস্তু, তখনই কেবল সেই যে বাস্তব বস্তু ভগবান এবং ভগবানের লীলা, ভগবানের ধাম, ভগবানের পরিকর, ভগবানের বৈশিষ্ট্য, এগুলিকে যথাযথভাবে বেদম জানা যায়, বোঝা যায়। ঠিক আছে, ওকে। তো তুমি কোন ধর্মটা গ্রহণ করেছ? হ্যাঁ, সনাতন ধর্ম, ভেরি গুড, হরে কৃষ্ণ, ওইটাই আসল ধর্ম গ্রহণ করেছো, ব্যাস আর কোনো ভাবনা নেই। হ্যাঁ বলো
গুরু মহারাজ, আমরা অনেক কিছু জানতে পারলাম আজকে আপনার কৃপায়, বহুলাষ্টমী, রাধাকুণ্ডের আবির্ভাব, রূপগোস্বামী তার উপদেশামৃতে এই রাধাকুণ্ডকে সব থেকে শ্রেষ্ঠ স্থান বলে ব্যাখ্যা করেছেন। তাহলে আমরা রাধাকুণ্ডের প্রতি বা রাধাকুণ্ডে বসবাসের প্রতি আমাদের মনোভাব কিরকম হবে?
ভেরি গুড, ভেরি গুড। রাধাকুণ্ডে, তাহলে আমরা কেন রাধাকুণ্ডে গিয়ে থাকছি না? হ্যাঁ, তার কারণটা হচ্ছে মহাপ্রভু আমাদের একটা কাজ দিয়ে গেছেন, সেটা কি? যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। রাধাকুণ্ডে তো সবাই কৃষ্ণকে জেনে গেছে, তাহলে কৃষ্ণ উপদেশ কাকে দেবে? তাই জন্য মহাপ্রভুর এই নির্দেশটা পালন করার জন্য মহাপ্রভু যেহেতু বলছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, হ্যাঁ, সেখানে গিয়ে প্রচার, এবং সেই প্রচারের ফলে মহাপ্রভু আমাদেরকে বৃন্দাবনের গোলক বৃন্দাবনের রাধাকুণ্ডে পৌঁছে দেবেন। সেই জন্য কৃষ্ণ ভক্তরা রাধাকুণ্ডে না গিয়ে সারা পৃথিবীর সব জায়গায় গিয়ে কৃষ্ণ ভক্তির প্রচারে ব্রতী হয়েছে। হরে কৃষ্ণ,
হরে কৃষ্ণ, ধন্যবাদ।
আচ্ছা, আজকে 9টা বেজে গেছে। আচ্ছা, লাস্ট একটা কোয়েশ্চেন আমি নিতে পারি? কার প্রশ্ন আছে? আচ্ছা, লোকে দাও।
গুরু মহারাজ, রাধাকুণ্ডকে শ্রেষ্ঠ স্থান বলা হয়েছে।
হ্যাঁ, রাধাকুণ্ডকে
সব গোলকবৃন্দাবনের শ্রেষ্ঠ স্থান বলে আখ্যায়িত করেছেন মহাপ্রভু বা ভগবান। ওখানে কি অন্তরঙ্গ লীলা করেছিলেন ভগবান, সেটা আমি একটু সবাইকে জানালে ভালো।
প্রথম লীলা হলো রাধাকুণ্ডের আবির্ভাব, বৃষবাসুর বধের পরে রাধারানী বলল কৃষ্ণ তুমি অপবিত্র হয়ে গেছো, পবিত্র হতে হবে। কি করে পবিত্র হব? যাও সমস্ত তীর্থে গিয়ে স্নান করে এসো। তখন কৃষ্ণ কি করলেন? কৃষ্ণ শ্যামকুণ্ডকে প্রকাশ করলেন। তার মানে পৃথিবীর সমস্ত তীর্থ এসে শ্যামকুণ্ডে উপস্থিত হয়ে গেল। তাহলে আমরা আমাদের সমস্ত তীর্থে যেতে হবে না, ওই শ্যামকুণ্ডে গিয়ে স্নান করলেই হবে। এখন শ্যামকুণ্ড তো কৃষ্ণের, আর তার এখন রাধারানী কৃষ্ণের সঙ্গে প্রতিযোগিতা করে বললেন ঠিক আছে আমরা একটা তৈরি করব, যেই কুণ্ডটা তোমার থেকেও বড় হবে, তোমার থেকে পবিত্র হবে, সেটি হচ্ছে রাধাকুণ্ড। তো এইটি হচ্ছে প্রথম লীলা। রাধাকুণ্ডের তীরে কৃষ্ণ রাধারানীর সঙ্গে অনেক লীলা বিলাস করেছেন। রাধাকুণ্ডের বৃন্দাবনের নিচে গিরিতটে, রাধাকুণ্ডের তটে কৃষ্ণ রাসলীলা বিলাস করেছেন। এইভাবে কৃষ্ণের রাধারানীকে নিয়ে যত কিছু লীলা এই রাধাকুণ্ডকে কেন্দ্র করেই হয়েছে। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে শিল প্রভুপাদ কি, হরে কৃষ্ণ,
জয় পতি পাবন শিল ভক্তিচার স্বামী গুরু মহারাজ কি, সমবেত ভক্তবৃন্দ কি।